বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা আলে ইমরানের 144 ও 145 নম্বর আয়াতের তিলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا مُحَمَّدٌ إِلَّا رَسُولٌ قَدْ خَلَتْ مِنْ قَبْلِهِ الرُّسُلُ أَفَإِن مَاتَ أَوْ قُتِلَ انقَلَبْتُمْ عَلَى أَعْقَابِكُمْ وَمَن يَنقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَن يَضُرَّ اللَّهَ شَيْئًا وَسَيَجْزِي اللَّهُ الشَّاكِرِينَ وَمَا كَانَ لِنَفْسٍ
বিসমিল্লাহির রহমানির রহিম। মুহাম্মদ একান্তই আল্লাহর প্রেরিত রাসূল ছাড়া আর কিছু নয়। তাঁর আগেও বহু রাসূল অতিবাহিত হয়ে গেছেন, সুতরাং তিনি যদি মারা যান কিংবা নিহত হন, তাহলে কি তোমরা ইসলাম ত্যাগ করে সেই জাহিলি আর কুফুরির যুগে ফিরে যাবে? মনে রেখো, যে পেছনের দিকে ফিরে যাবে সে আল্লাহর কোনো ক্ষতি করবে না। তবে যারা আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকবে তাদেরকে তিনি পুরস্কৃত করবেন। কোনো প্রাণী আল্লাহর অনুমতি ছাড়া মরতে পারে না, মৃত্যুর সময় তো নির্ধারিত আছে। যে ব্যক্তি দুনিয়াবী পুরস্কার লাভের আশায় কাজ করবে আমি তাকে দুনিয়া থেকেই দেব, আর যে ব্যক্তি পরকালীন পুরস্কার লাভের আশায় কাজ করবে সে পরকালের পুরস্কার পাবে এবং শকরকারীদেরকে আমি অবশ্যই প্রতিদান দেব। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ মঙ্গলবার 28 মার্চ, 14 চৈত্র এবং ফার্সি 8 ফারবার দিন। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি, আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11630 কিলোহার্টজ। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা parstoday.ir/vn। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের প্রতিনিধিদের পাঠানো দুটি বার্তা। এরপর সংবাদ ফাঁসের অনুষ্ঠান দৃষ্টিপাতে শুনবেন। ইরানে কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রীর সফর সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, এবং বাংলাদেশ সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও নতুন শিক্ষাক্রমের গাইড বই বাজারে বিক্রি সম্পর্কে ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে পবিত্র মাহে রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদা প্রেমের অনন্য উৎসব। পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে ধারাবাহিক অনুষ্ঠান গল্প ও প্রবাদের গল্প। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ডেনমার্কে পবিত্র কোরআন অবমাননার নিন্দা জানাল ইরান। মানবাধিকারের কথিত রক্ষকরা রহস্যজনক নিরবতা পালন করছে বলে মন্তব্য। ইহুদিবাদী ইসরায়েলে বিচার ব্যবস্থা সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ চলছে, বিল কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেতানিয়াহুর। বাংলাদেশে বিএনপিকে সরকারের কুটচালে নয় বরং নির্বাচন কমিশনের নিজস্ব সিদ্ধান্তে বৈঠকে ডাকা হয়েছিল বলে সিইসির মন্তব্য। এবং ভারতের মহারাষ্ট্রে মসজিদের ইমামকে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদীরা, তাকে হিন্দুদের একটি স্লোগান বলতে বাধ্য করার অভিযোগ। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছে রেজওয়ান হোসেন। ডেনমার্কের একটি উগ্র ডানপন্থী গোষ্ঠীর হাতে পবিত্র কোরআন অবমাননার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। একই সঙ্গে মানবাধিকারের কথিত রক্ষকরা এ বিষয়ে যে রহস্যজনক নিরবতা পালন করছে তারও নিন্দা জানিয়েছে তেহরান। ডেনমার্কের উগ্র মুসলিম বিদ্বেষী গোষ্ঠী প্যাট্রিয়টার্ন গার লাইভ কোপেনহেগানস্থ মার্কিন দূতাবাসের সামনে পবিত্র কোরআনের একটি কপিতে আগুন দেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মাথায় এই নিন্দা জানালো তেহরান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নাসের কানানি এই নিন্দা জানানোর পাশাপাশি পবিত্র কোরআন সহ মুসলমানদের পবিত্র বিষয়গুলোর অবমাননার পুনরাবৃত্তির ব্যাপারেও সতর্ক করে দিয়েছেন। তিনি সোমবার তেহরানে বলেন, এ ধরনের অবমাননাকর পদক্ষেপের ফলে সমাজে কেবল ঘৃণা, উগ্রবাদ ও সহিংসতায় বাড়বে। তিনি আরও বলেন, এর ফলে বিভিন্ন জাতিগোষ্ঠীর মধ্যে সহাবস্থান বিপদের মুখে পড়বে, যা বিশ্বের নিরাপত্তার জন্য হুমকি হয়ে দেখা দেবে। প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সম্পর্ক শক্তিশালী করার ক্ষেত্রে ইরান কোনো সীমারেখা মানবে না বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানি। তিনি সোমবার তেহরান সফররত কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফির সঙ্গে এক বৈঠকে তার দেশের এ অবস্থান তুলে ধরেন।
শামখানি বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রতিবেশী বান্ধব যে কূটনীতি চালু করেছেন তার ফলে সবগুলো প্রতিবেশী দেশের সঙ্গে সার্বিক সহযোগিতামূলক সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে তেহরান। কাতারের আমির ইরানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক ইস্যুগুলোতে মনোযোগী হওয়ার সিদ্ধান্ত নেওয়ায় দোহাকে ধন্যবাদ জানান শামখানি। বৈঠকে কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরবের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্বাভাবিক করার লক্ষ্যে রিয়াদ ও তেহরানের মধ্যে স্বাক্ষরিত চুক্তির ভূয়সী প্রশংসা করেন। বিচার ব্যবস্থা সংস্কারের বিতর্কিত পরিকল্পনার বিরুদ্ধে ইসরায়েল জুড়ে ব্যাপক প্রতিবাদ বিক্ষোভের মুখে ইহুদিবাদী প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এই পরিকল্পনা সংক্রান্ত বিল কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছেন। নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারের শরিক দল জুইস পাওয়ার পার্টি জানিয়েছে, সংস্কার পরিকল্পনা নিয়ে আলোচনা প্রক্রিয়া আগামী মাসের পার্লামেন্ট অধিবেশন পর্যন্ত পিছিয়ে দেবেন প্রধানমন্ত্রী। এক বিবৃতিতে দলটি বলেছে, পার্লামেন্টের আগামী অধিবেশনে বিচার ব্যবস্থা সংস্কার বিল আলোচনার মধ্য দিয়ে পাশ করানোর পদক্ষেপ নেওয়া হবে। ইহুদিদের ধর্মীয় উৎসব পাস ওভার উপলক্ষে ছুটির কারণে আগামী সপ্তাহ থেকে পার্লামেন্ট অধিবেশন মুলতবি থাকবে। নেতানিয়াহুর বিচার ব্যবস্থার সংস্কার পরিকল্পনাকে কেন্দ্র করে গভীর সংকটে পড়েছে ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধভাবে স্থাপিত রাষ্ট্র ইসরায়েল। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে। আগামী সপ্তাহে পদ্মা সেতুর মাওয়া ভাঙা সংযোগ রেলপথে একটি বিশেষ ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোর পরিকল্পনা করছে বাংলাদেশ রেলওয়ে। প্রকল্পটি বাস্তবায়িত হলে রেল যোগাযোগ ব্যবস্থায় দেশের মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এ সম্পর্কে বিস্তারিত বলছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
আগামী সপ্তাহে পদ্মা সেতুর মাওয়া ভাঙা সংযোগ রেলপথে একটি বিশেষ ট্রেন পরীক্ষামূলকভাবে চালানোর পরিকল্পনা করেছে বাংলাদেশ রেলওয়ে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্পের পরিচালক আফজাল হোসেন আজ সোমবার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। আফজাল বলেন, প্রকল্পটি জুন 2024 সালের মধ্যে বাস্তবায়িত হবে। ইতোমধ্যে মাওয়া থেকে ভাঙা পর্যন্ত 99% কাজ শেষ হয়েছে। রেল সংযোগ নির্মাণের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে বলেও জানিয়েছেন প্রকল্প পরিচালক। তিনি বলেন, ফার্স্ট ট্র্যাক প্রকল্পের আওতায় রেলওয়ে 39,246,79,00,000 টাকায় 169 কিলোমিটার রেললাইন দিয়ে যশোরের সঙ্গে রাজধানীর সংযোগ স্থাপনের প্রকল্প বাস্তবায়ন করছে। প্রকল্পের বিবরণ অনুযায়ী চীনের এক্সিম ব্যাংক 21,36,70,00,000 টাকা ঋণ দেবে। চীন সরকারের মনোনীত ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড চায়না জি2জি সিস্টেমের আওতায় প্রকল্পটি বাস্তবায়ন করছে। প্রকল্পটি সম্পন্ন করার পর রেল যোগাযোগ ব্যবস্থায় দেশের মধ্য ও দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানী ঢাকা এবং পদ্মা সেতুর মাধ্যমে মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইল জেলার নতুন এলাকা জুড়ে যোগাযোগ ব্যবস্থা উন্নত হবে। এই প্রকল্পের মাধ্যমে ঢাকা, যশোর, খুলনার মধ্যে 212.05 কিলোমিটার সংক্ষিপ্ত রোড এবং উন্নত পরিচালন সুবিধা বিকল্প রেলপথ সংযোগ স্থাপিত হবে। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আওয়াল বলেছেন, আনুষ্ঠানিক সংলাপ নয় বরং বিএনপিকে আনুষ্ঠানিক বৈঠকের জন্য আমন্ত্রণ জানানো হয়েছিল, এর সঙ্গে সরকারের কোনো সংশ্লিষ্টতা ছিল না। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ দপ্তরের সামনে সংবাদ সম্মেলনে একথা বলেন সিইসি। তিনি বলেন, গণমাধ্যমে অনেকে লিখেছেন বিএনপিকে চিঠি দেওয়া সরকারের কূটকৌশল, তবে আমি বলছি বিএনপিকে চিঠি দেওয়ার পেছনে সরকারের কোনো কূটকৌশল নেই, বরং এটা ইসির কূটকৌশল হতে পারে। সরকার ইসির উপর চাপ দিলে যে দেবে যাবে বিষয়টি তেমন না, এখানে সরকারের কোনো সংশ্লিষ্টতা নেই। সরকারের আজ্ঞাবহ কোনো কাজ নির্বাচন কমিশন করে না। ভারতের মহারাষ্ট্রের আনোয়া গ্রামে অজ্ঞাত দুর্বৃত্তরা একটি মসজিদে ঢুকে মসজিদটির ইমাম জাকির সৈয়দ খাজাকে মারধর করেছে। শুধু তাই নয়, ইমামের দাড়ি কেটে তাকে হিন্দুদের একটি স্লোগান বলতে বাধ্য করা হয় বলে অভিযোগ উঠেছে। চাঞ্চল্যকর ওই ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। আহত ইমামকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই সঙ্গে পরিবেশ যাতে খারাপ না হয় সেজন্য এলাকায় ভারী পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ এ ব্যাপারে মামলা দায়ের করে প্রয়োজনীয় তৎপরতা শুরু করেছে। বলা হচ্ছে, ক্ষতিগ্রস্ত ইমাম জাকির সৈয়দ খাজা ঘটনার সময় মসজিদে একাই ছিলেন এবং কোরআন তেলাওয়াত করছিলেন। গত রোববার সন্ধ্যা 7:30 দিকে ওই হামলার ঘটনা ঘটে। ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ আবারও বিজেপি সরকারের শেষ দেখে ছাড়বেন বলে হুমকি দিয়েছেন। তিনি আজ পশ্চিমবঙ্গের সিঙ্গুরে একটি প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় এই হুমকি দেওয়ার পাশাপাশি মুসলিম ভোটারদের আকৃষ্ট করতেও বক্তব্য রাখেন। এ সম্পর্কে বিস্তারিত বলছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ কেন্দ্রীয় বিজেপি সরকারকে নিশানা করে বলেছেন, আমি এদের শেষ দেখে ছাড়ব। তিনি আজ মঙ্গলবার পশ্চিমবঙ্গের সিঙ্গুরে পথশ্রী রাস্তাশ্রী প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। মুখ্যমন্ত্রী মমতা আজ রাজ্যে বিগত সিপিএম সরকারের আমলে তার উপর হওয়া অত্যাচারের কথা উল্লেখ করার পাশাপাশি বর্তমান কেন্দ্রীয় বিজেপি সরকারের সমালোচনা করেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রীয় সরকারের বঞ্চনা ও জনবিরোধী নীতির প্রতিবাদ জানাতে আগামীকাল ও পরশু ধর্ণা অবস্থান কর্মসূচির কথা জানান। তিনি বলেন, আগামীকাল 12:00 থেকে আমি আম্বেদকর মূর্তির সামনে ধর্ণায় বসব। তার কারণ, 100 দিনের প্রকল্পের কাজের টাকা দিতে হবে, আবাস যোজনার টাকা দিতে হবে, গ্রামীণ রাস্তার টাকা দিতে হবে, ঐক্যশ্রীর টাকা দিতে হবে, ওবিসির টাকা বন্ধ করলে কেন জবাব দাও, গণতন্ত্র হত্যা করলে কেন তার জবাব চাই বলেও মন্তব্য করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। উত্তর কোরিয়ার নেতা কিম জং উন বলেছেন, শুধুমাত্র দেশ রক্ষা এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা রক্ষা করার স্বার্থে পিয়ংইয়ং পরমাণু অস্ত্রের বিস্তার ঘটাচ্ছে। তিনি আজ রাজধানী পিয়ংইয়ংয়ে পরমাণু অস্ত্র কর্মসূচি পরিদর্শনের সময় এই মন্তব্য করেন বলে উত্তর কোরিয়ার সরকারি বার্তা সংস্থা KCNA জানিয়েছে। কিম আজ তার দেশের পরমাণু অস্ত্র কর্মসূচি এবং পাল্টা পারমাণবিক হামলা পরিকল্পনা ঠিকমতো কাজ করছে কিনা তা পরীক্ষা করে দেখেন। তিনি পরমাণু অস্ত্র কর্মসূচি পরিদর্শনের সময় এই অস্ত্রের প্রয়োজনীয় উপাদানের সক্ষমতা বাড়ানোর নির্দেশ দেন। উত্তর কোরিয়ার নেতা বলেন, তার দেশ এমনভাবে তার পরমাণু অস্ত্র প্রস্তুত করছে যাতে শত্রুরা উত্তর কোরিয়ার সার্বভৌমত্ব, রাষ্ট্রব্যবস্থা ও জনগণের বিরুদ্ধে কোনো উস্কানিমূলক পদক্ষেপ নিতে না পারে। কিম জং উন সতর্ক করে বলেন, তার দেশের পরমাণু অস্ত্র আত্মরক্ষামূলক হলেও যে কোনো স্থানে যে কোনো সময় ব্যবহার করার জন্য এসব অস্ত্র প্রস্তুত রাখা হবে। মিনস্কের সঙ্গে মস্কোর ক্রমবর্ধমান সম্পর্কের ব্যাপারে পাশ্চাত্যের বিভ্রান্তিকর প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানিয়েছে রাশিয়া। মস্কো বলেছে, নিজের জাতীয় নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সব ধরনের ব্যবস্থা গ্রহণের অধিকার রাশিয়ার রয়েছে। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা আজ এক বিবৃতিতে এই নিন্দা জানান। তিনি রাশিয়া ও বেলারুশের মধ্যকার সামরিক পারমাণবিক সহযোগিতার সমালোচনা করে পাশ্চাত্য যে বক্তব্য দিয়ে যাচ্ছে তাকে অসঙ্গত বলে মন্তব্য করেন। মারিয়া বলেন, মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো জোট রাশিয়ার বিরুদ্ধে হাইব্রিড যুদ্ধ চালিয়ে যাচ্ছে। রাশিয়ার প্রেসিডেন্ট চলতি সপ্তাহের গোড়ার দিকে ঘোষণা করেন, তার দেশ বেলারুশে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন করবে। তিনি জোর দিয়ে বলেন, এই পদক্ষেপের মাধ্যমে পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা NPT লঙ্ঘিত হবে না। রাশিয়ার নিরাপত্তা পরিষদের সচিব নিকোলাই পেত্রোশেভ হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, রাশিয়ার অস্তিত্ব হুমকির মুখে পড়লে আমেরিকা সহ যে কোনো প্রতিপক্ষকে ধ্বংস করার মতো যথেষ্ট অস্ত্র মস্কো রয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদপত্র রুসিস্কিয়া গাজেটাকে দেয়া সাক্ষাৎকারে নিকোলাই পেত্রোশেভ বলেন, নিজেদের প্রচারণায় আটকা পড়া আমেরিকান রাজনীতিবিদরা মনে করেন রাশিয়ার সঙ্গে সরাসরি সংঘাতের ক্ষেত্রে যুক্তরাষ্ট্র আগাম ক্ষেপণাস্ত্র হামলা চালাতে সক্ষম, কিন্তু এরপরে রাশিয়া আর প্রতিক্রিয়া জানাতে সক্ষম হবে না। তাদের এই ভাবনা একটি অদূরদর্শী, বোকামি এবং অত্যন্ত বিপজ্জনক। তিনি আরও বলেন, রাশিয়া ধৈর্যশীল, সামরিক সুবিধা নিয়ে কাউকে ভয় দেখায় না। আমাদের আধুনিক অনন্য অস্ত্র রয়েছে যা রাশিয়ার অস্তিত্বের জন্য হুমকির ক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্র সহ যে কোনো প্রতিপক্ষকে ধ্বংস করতে সক্ষম। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি মোহাম্মদ আমির হোসেন। এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষী অনুষ্ঠান দৃষ্টিপাতে। কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খুলাইফি তেহরান সফরে এসে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেছেন। তার এই সফরের গুরুত্ব সম্পর্কে এখন শুনুন আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, করে শোনাচ্ছেন বাবুল আখতার।
তেহরান সফররত কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন আবদুল আজিজ আল খোলাইফি ইরানের পররাষ্ট্রমন্ত্রী হুসেন আমির আবদুল্লাহিয়ান এবং দেশটির সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব আলি শামখানির সঙ্গে আলাদাভাবে বৈঠকে মিলিত হয়েছেন। বৈঠকে শামখানি বলেন, প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি প্রতিবেশী বান্ধব যে কূটনীতি চালু করেছেন তার ফলে সবগুলো প্রতিবেশী দেশের সঙ্গে সার্বিক সহযোগিতামূলক সম্পর্ককে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়েছে তেহরান, আর এক্ষেত্রে কোনো সীমারেখা মানা হবে না। এ সময় কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের সঙ্গে ব্যাপক ভিত্তিক সম্পর্কের উন্নয়ন কাতারের পররাষ্ট্রনীতির অগ্রাধিকারের মধ্যে রয়েছে। প্রতিবেশী দেশ ও অঞ্চলের সাথে ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তারা যখন সম্পর্ক উন্নয়নের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছেন তখন কাতারি কর্মকর্তা তেহরান সফরে এসেছেন। তেহরান এবং রিয়াদের মধ্যে কূটনৈতিক সম্পর্ক পুনঃপ্রতিষ্ঠা করার চুক্তির মতো সাফল্য অর্জিত হয়েছে। কাতার সহ অনেক আরব ও মুসলিম দেশ এই মহান উদ্যোগকে স্বাগত জানিয়েছে এবং এ অঞ্চলে নিরাপত্তা ও স্থিতিশীলতা জোরদার করার জন্য এই পদক্ষেপকে কার্যকর বলে মনে করছে। কাতারকে ইরানের পররাষ্ট্রনীতিতে অগ্রাধিকার দেওয়া দেশগুলোর মধ্যে একটি হিসেবে বিবেচনা করা হয়, কারণ দুটি মুসলিম দেশ পারস্য উপসাগরের গুরুত্বপূর্ণ এবং স্পর্শকাতর অঞ্চলে অবস্থিত। এছাড়া গুরুত্বপূর্ণ আঞ্চলিক ইস্যুতে তেহরান ও দোহার অবস্থান একে অপরের কাছাকাছি। সাম্প্রতিক বছরগুলোতে সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন এবং মিশর কাতারের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের পর তা ভেঙে দিতে কাতারের জনগণ এবং সরকারকে সহায়তা করার জন্য ইরানের ইতিবাচক পদক্ষেপের পর দুদেশের মধ্যে রাজনৈতিক সম্পর্ক উচ্চ পর্যায়ে পৌঁছেছে। প্রকাশিত প্রতিবেদন অনুসারে ইরান ও কাতারের মধ্যে বাণিজ্যের মাত্রা $200 থেকে $250 মিলিয়ন মধ্যে, যা দুদেশের সামর্থ্য বিবেচনায় এটি একটি ছোট অঙ্ক এবং প্রত্যাশিত মাত্রা থেকে অনেক দূরে। কাতারের সহকারী পররাষ্ট্রমন্ত্রী ইরানের সাথে সহযোগিতার বিকাশকে তার দেশের পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেছেন। তাই তার তেহরান সফর এবং ইসলামী প্রজাতন্ত্র ইরানের কর্মকর্তাদের সাথে বৈঠক দুদেশের সম্পর্ককে সুসংহত করার এবং অর্থনৈতিক সম্পর্কের বাধা দূর করার জন্য প্রয়োজনীয় সমাধান খোঁজার দিকে একটি পদক্ষেপ হিসাবে দেখা হচ্ছে।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/pn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
ফিরে আসছি দৃষ্টিপাত, এবারে দৃষ্টি দেবো বাংলাদেশের দিকে। বাংলাদেশের সরকার নোট গাইড অবৈধ ঘোষণা করলেও নতুন শিক্ষাক্রমের গাইড বইয়ে বাজার সয়লাভ হয়ে গেছে। এ সম্পর্কে এখন শুনুন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন।
বাংলাদেশের নতুন শিক্ষাক্রমে পড়াশোনায় নোট গাইড বা সহায়ক বইয়ের কোনো প্রয়োজন পড়বে না বলে দাবি করেছিলেন শিক্ষা প্রশাসনের কর্তারা। কিন্তু নতুন শিক্ষাক্রম পাঠদান শুরুর সঙ্গে সঙ্গেই বাজারে চলে এসেছে অবৈধ নোট গাইড বই। সহায়ক বই নামে এসব গাইডে বাজার সয়লাভ। একের ভেতর সব নাম দিয়ে তৈরি এসব গাইড এখনো বিক্রি হচ্ছে বেশ জোরে সোরেই। স্কুলে স্কুলে এসব গাইডের সৌজন্য কপিও পাঠানো হচ্ছে বলে জানিয়েছেন অনেক শিক্ষক। যদিও আইনের বরাত দিয়ে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড NCTB বলছে এ গাইডগুলো অবৈধ, এগুলো শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণা। কয়েকজন অভিভাবক অবশ্য পরিচয় প্রকাশ না করার শর্তে জানিয়েছেন ষষ্ঠ ও সপ্তম শ্রেণীর জন্য প্রণীত নতুন শিক্ষাক্রমের গাইড বই রাজধানীর বিভিন্ন বইয়ের দোকানে পাওয়া যাচ্ছে। পাঁচ খণ্ডের এক সেট বইয়ের দাম 1200 থেকে 1300 টাকা। নতুন শিক্ষাক্রমের গাইড অভিভাবক ও শিক্ষার্থীদের সঙ্গে আসলেই প্রতারণা বলে মনে করছেন এসব অভিভাবকরা। শুধু শুধু টাকা ও সময়ের অপচয় বলেও মনে করছেন অনেক শিক্ষা বিশেষজ্ঞ। এদিকে নতুন শিক্ষাক্রমের গাইড বই বাজারে আসার খবরে অবাক হয়েছেন শিক্ষা প্রশাসনের কর্তারা। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নেহাল আহমেদ বলেন এ ধরনের গাইড বাজারে আসার কথা না, তবে এ বিষয়ে তারা খোঁজ খবর নেবেন।
আমরা মন্ত্রণালয়ে কথা বলবো এবং সেটার ব্যাপারে পূর্ণাঙ্গ তথ্য নিয়ে আমরা নিশ্চয়ই একটা ব্যবস্থা নেব। এবং এটা বাজার থেকে যে সত্যি সত্যি যে গাইডটা বেরিয়েছে সেটা কার পারমিশন নিয়ে বেরিয়েছে, কারণ নতুন কারিকুলামের গাইড বেরোনোর কথা না।
আর NCTB-র সদস্য শিক্ষাক্রম অধ্যাপক মোহাম্মদ মশিউজ্জামান বলেন নতুন শিক্ষাক্রমে এ ধরনের বই পড়ে আসলে কোনো লাভ হবে না, মূল্যায়নের বড় অংশ হবে ধারাবাহিক। ধারাবাহিক মূল্যায়নে গাইড বই কোনো প্রভাব রাখতে পারবে না বলেও মনে করছেন এই NCTB-র কর্মকর্তা।
গাইডের যেহেতু বড় রকমের ব্যবসায়ীরা আছে, তারা নিশ্চয়ই এই জায়গাগুলোতে হয়তো তাদের মতো করে বের করেছে। আমরা এগুলো এখনো পর্যালোচনা করে দেখিনি, কাজ করতে পারাটাই হচ্ছে তাকে প্রমাণ করতে হবে। সুতরাং এখানে কি পড়লো, কোন বই পড়লো, গাইড বই পড়লো, নোট বই পড়লো, তাতে কিচ্ছু এসে যায় না।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই সঙ্গে শেষ হলো সংবাদ ভাষ্য অনুষ্ঠান দৃষ্টিপাত। আপনারা এই অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে পবিত্র রমজান উপলক্ষে নিয়মিত পরিবেশনা খোদা প্রেমের অনন্য উৎসব।
খোদা প্রেমের অনন্য উৎসব
রমজান খোদা প্রেমের অনন্য উৎসব শীর্ষক ধারাবাহিক আলোচনার ষষ্ঠ পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাবো।
গত কয়েক পর্বে রমজানের মূল লক্ষ্য অর্জন তথা খোদাভীতি বা তাকওয়া অর্জনের নানা উপায় সম্পর্কে আমরা কথা বলেছি। এসবের মধ্যে অদৃশ্য নানা বিষয়ের প্রতি বিশ্বাস, যেমন আল্লাহ ও তাঁর নবী রাসুল, সমস্ত আসমানি ধর্মগ্রন্থ, ফেরেশতাকুল, পরকাল ও বিচার দিবসের প্রতি বিশ্বাস, এবং এইসব বিশ্বাসের পাশাপাশি নামাজ প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে আমরা কথা বলেছিলাম। মুমিনের নানা বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে খোদাভীতি ও বিনম্রতা, আর মনোযোগ দিয়ে সময় মতো নামাজ সম্পন্ন করা, বিশেষ করে নামাজের সময় হওয়া মাত্রই নামাজ শুরু করা।
নামাজের একটি গুরুত্বপূর্ণ সুন্নাত হল নামাজ শেষে বিশেষ তাসবি বা হজরত ফাতিমা জাহরার তাসবি নামে খ্যাত সেই তাসবি পাঠ করা। এ তাসবিতে পড়তে হয় আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ ও সুবহানাল্লাহ। প্রথমটি অর্থাৎ আল্লাহু আকবার 34 বার, পরের দুটি 33 বার এবং একবার লা ইলাহা ইল্লাল্লাহু পাঠ করতে হয়। একবার হজরত ফাতিমা পিতা মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের কাছে সাংসারিক কাজের সহায়তার জন্য একজন দাসীর আবেদন করলে মহানবী তাকে এই তাসবিহ পাঠের পরামর্শ দেন। নামাজ আদায়ের পর দোয়া পাঠও নামাজের গুরুত্বপূর্ণ রীতি, কারণ হাদিসে বলা হয়েছে দোয়া ইবাদতের মূল অংশ বা সারাংশ।
রমজানের আরেকটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হল অভাবগ্রস্ত ও ক্ষুধার্ত দরিদ্রদের কষ্ট উপলব্ধি করা। যে মুসলমান পেট পুরে খেলো অথচ তার প্রতিবেশী দরিদ্র কেউ অনাহারে রইল, হাদিসে রাসুলে তাকে মুসলমান নয় বলেই উল্লেখ করা হয়েছে। এছাড়াও মহানবীর বক্তব্য অনুযায়ী রমজানের রোজার আরেকটি বড় লক্ষ্য হল রোজার ক্ষুধা ও তৃষ্ণা সহ্য করে কিয়ামতের দিনের ক্ষুধা ও তৃষ্ণার কথা স্মরণ করা। পৃথিবীর এই জীবনের ক্ষুধা ও তৃষ্ণার কষ্টের সঙ্গে আসলে কিয়ামতের দিনের ক্ষুধা তৃষ্ণার কোনো তুলনাই হয় না। সেদিনটি হবে অনেক বেশি দীর্ঘ ও অনেক বেশি গরম।
রোজা রাখাকে আমরা যেন ভয় না পাই, সেজন্য মহান আল্লাহ বলেছেন অতীতের জাতিগুলোর জন্য রোজা ফরজ করা হয়েছিল। তাই রোজা কোনো নতুন বিষয় নয়। আর রোজার সবচেয়ে বড় লক্ষ্য অর্জন যে তাকওয়া বা খোদাভীতি অর্জন, তাও মহান আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তবে গ্যারান্টি দেননি আল্লাহ। তিনি বলেছেন রোজা রাখলে মুমিন বা বিশ্বাসীরা সম্ভবত খোদাভীতি অর্জন করবে। এখানে সম্ভবত বলার কারণ হল প্রকৃত রোজাদার হওয়া অনেক কঠিন সাধনা সাপেক্ষ ব্যাপার। তাই সাধারণ মনের রোজা রাখলেই তাকওয়া বা খোদার বিষয়ে সদা সতর্কতা বা সদা সচেতনতা অর্জন সম্ভব নয়। চোখসহ পঞ্চ ইন্দ্রিয়ের রোজা, মনের রোজা, এইসবই কঠিন বা সাধনা সাপেক্ষ ব্যাপার। রোজা রেখেও গীবত করা, হিংসা লালন করা, কৃপণতা বজায় রাখা ইত্যাদি হারাম কাজ রোজার উদ্দেশ্যকে বানচাল করে দেয়। অনেকেই রোজা রেখে আসলে ক্ষুধা ও তৃষ্ণার কষ্ট ভোগ করা ছাড়া আর কিছুই অর্জন করেন না বলে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম সতর্ক করে দিয়েছেন।
তাকওয়া অর্জন এতই গুরুত্বপূর্ণ যে পবিত্র কোরআনে আল্লাহ 237 বার খোদাভীতি বা তাকওয়া শব্দ উল্লেখ করেছেন। তাকওয়া বলতে আমরা সাদামাটা অর্থে খোদাভীতি বা ধার্মিকতার কথা উল্লেখ করে থাকি, কিন্তু তাকওয়ার সবচেয়ে ভালো বাংলা প্রতিশব্দ খোদা সচেতনতা হওয়া উচিত। কারণ মহান আল্লাহ যেমন দয়ালু ও ক্ষমাশীল, তেমনি তিনি ন্যায় বিচারক এবং অন্যায়ের শাস্তিদাতাও বটে। তাই আমরা যেন আল্লাহ দয়া ও ক্ষমাশীলতার কথা ভেবে কাজে কর্মে অবিবেচক না হয়ে পড়ি। প্রতিটি কাজ ও আচরণের ক্ষেত্রে আল্লাহকে স্মরণ করা ও আল্লাহ আমার এ কথায় সন্তুষ্ট হবেন কিনা বা আমার এ কাজে সন্তুষ্ট হবেন কিনা তা ভেবে দেখা হল তাকওয়ার দাবি। অন্য কথায় তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, আবার তার দয়া ও ক্ষমারও আশা রাখা। তাকওয়া খুব বড় সম্পদ, কিন্তু ব্যাপক প্রচেষ্টা ও সাধনা ছাড়া তাকওয়া অর্জন করা যায় না। রোজা হচ্ছে এই তাকওয়ারই অনুশীলন। তাকওয়া হচ্ছে আত্মরক্ষার সবচেয়ে বড় মাধ্যম।
যারা তাকওয়া অর্জন করেন, আল্লাহ তাদের জন্য মানুষের মনে শ্রদ্ধা সৃষ্টি করে দেন এবং তাদের অন্য অনেক নিয়ামত দান করতে থাকেন। একসময় মহানবীর পবিত্র আহলে বাইতের নাম নিশানা মুছে ফেলতে চেয়েছিল উমাইয়া ও আব্বাসীয় চক্র, কিন্তু তাকওয়ার কারণে তারা আজও সব মুসলমানদের কাছে গভীর শ্রদ্ধার পাত্র। সম্মান ও মর্যাদা সে মহান আল্লাহর তরফ থেকেই, ক্ষমতা অর্থ ও সম্মান প্রভাব প্রতিপত্তি এই সব কিছুরই মালিকই হলেন আল্লাহ। তাই যারা আল্লাহর বন্ধু ও পরহেজগার বা তাকওয়ার অধিকারী তারা সহজেই এসবের মালিক হতে পারেন। তবে তাকওয়ার পরীক্ষায় পাশ করার পরই আল্লাহর এই সব নিয়ামতের ফলকুধারা খুলে দেওয়া হয়। তাকওয়া অধিকারী ব্যক্তি এই পরীক্ষাগুলোকেও মহান আল্লাহর দয়া মনে করেন, কারণ আল্লাহ যাদেরকে ভালোবাসেন না তাদেরকে এ ধরনের পরীক্ষাও দেন না। তাকওয়ার অধিকারীর আরেকটি বৈশিষ্ট্য হল আল্লাহর দেয়া রিজিক থেকে জাকাত, সদকা ও নানা ধরনের দান খয়রাত করা। এ সম্পর্কে আমরা আলোচনা করব পরবর্তী অনুষ্ঠানে।
তো এবারে শোনা যাক ষষ্ঠ রোজার দোয়া।
হে আল্লাহ, তোমার নির্দেশ অমান্য করার কারণে এদিনে আমায় লাঞ্ছিত কিংবা অপদস্থ করো না। তোমার ক্রোধের চাবুক দিয়ে আমাকে শাস্তি দিও না। সৃষ্টির প্রতি তোমার অসীম অনুগ্রহ আর নিয়ামতের শপথ করে বলছি, তোমার ক্রোধ সৃষ্টিকারী কাজ থেকে আমাকে দূরে রাখো। হে আবেদনকারীদের আবেদন কবুলের চূড়ান্ত উৎস।
আপনি অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবার রয়েছে প্রাত্যহিক আয়োজন কথাবার্তা।
কথাবার্তা
সুপ্রিয় শ্রোতা বন্ধুরে, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ 28 মার্চ মঙ্গলবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। প্রথমে বাংলাদেশের শিরোনাম, রাজধানীতে তীব্র যানজট, তিন কারণ জানাল ট্রাফিক পুলিশ। প্রথম আলো, উচ্চ রক্তচাপে জেসমিনের মৃত্যু, ময়না তদন্তের প্রতিবেদন হাইকোর্টে, মানব জমিন। বাংলাদেশে খুব শীঘ্রই গণ অভ্যুত্থান হবে, খন্দকার মোশাররফ, বাংলাদেশ প্রতিদিন। যে দেশে গণতন্ত্র নাই সেখানে মানবাধিকার থাকতে পারে না, এটি নয়া দিগন্তের শিরোনাম। ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দিলেন হিরো আলম ইত্তেফাক। ভোক্তার সঙ্গে ভাওতাবাজি, যুগান্তরের শিরোনাম। ভারতের খবর, প্রমাণ করুন ঠাকুরদা ব্রিটিশের কাছে ক্ষমা চেয়েছিলেন, রাহুলকে চ্যালেঞ্জ সাভারকারের নাতির, আনন্দবাজার পত্রিকা। জয় শ্রীরাম না বলায় ইমামকে মারধরের অভিযোগ, অজ্ঞান করে দাড়িও কাটল বর্বরের দল, সংবাদ প্রতিদিন। হাইকোর্টে ধাক্কা খেল শুভেন্দু দায়ের করা মামলা গণশক্তি। শ্রোতা বন্ধুরা, শিরোনামের পর এবার বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। বিএনপিকে সংলাপে নয় আলোচনার জন্য আমন্ত্রণ সিইসি, প্রথম আলো, ইত্তেফাক, যুগান্তর সহ বেশ কয়েকটি দৈনিকের এ খবরে লেখা হয়েছে। বিএনপিকে সংলাপের জন্য আমন্ত্রণ জানানো হয়নি, আলোচনার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে প্রধান নির্বাচন কমিশনার
কাজী হাবিবুল আওয়াল এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে সিইসি বলেন, বিএনপিকে আমন্ত্রণ জানানো সরকারের কোনো কূটকৌশলের অংশ নয়, সরকারের সংশ্লেষ নেই। কূটকৌশল হলে সেটা ইসির হতে পারে, সরকারের নয়। সরকারের পরামর্শে ও চিঠি দেয়া হয়নি, ইসি কোনো কূটকৌশল থেকে এই চিঠি দেয়নি। ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দিল হিরো আলম, ইত্তেফাকের এশিয়র নামের খবরে লেখা হয়েছে। ইউটিউবার হিরো আলম ফেসবুক লাইভে এসে আত্মহত্যার হুমকি দিয়েছেন। তিনি বলেছেন, আমি কি অন্যায় করেছি, কেন আমার সব কিছু নিয়ে মানুষ টর্চার করে, এই সমাজ কেন আমাকে রুচিসম্মত লোক বানাতে পারল না। আপনাদের যদি এতই রুচিতে বাঁধে তাহলে প্রধানমন্ত্রীকে বলে আমাকে দেশ থেকে বের করে দেন, না হলে জেলখানায় বন্দি করে রাখুন, অন্যথায় লাইভে এসে আত্মহত্যা করে দেশটাকে রেহাই করে যাব। রোববার সংবাদ মাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে হিরো আলমের উত্থান নিয়ে নাট্যকার অভিনেতা ও নাট্য পরিচালক মামুনুর রশিদের কথার প্রেক্ষিতে সোমবার নিজের ফেসবুক পেজ থেকে লাইভে এসে এসব কথা বলেন আলোচিত হিরো আলম। উচ্চ রক্তচাপে জেসমিনের মৃত্যু, ময়না তদন্তের প্রতিবেদন হাইকোর্টে। যুগান্তর মানবজমিনের এ খবরে লেখা হয়েছে, নওগাঁয় র্যাবের হেফাজতে সুলতানা জেসমিন নামের এক নারীর মৃত্যুর ঘটনায় হাইকোর্টে ময়না তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে রাষ্ট্রপক্ষ। মঙ্গলবারে অ্যাটর্নি জেনারেল কার্যালয়ে এ প্রতিবেদন দাখিল করা হয়েছে। এতে অস্বাভাবিক উচ্চ রক্তচাপকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে। দৈনিকটির অপর এক খবরে লেখা হয়েছে, যুগ্ম সচিব এনামুলের অভিযোগে জেসমিনকে তুলে আনে র্যাব। নিহত জেসমিনের মামা নাজমুল হক মন্টু বলেন, আমার ভাগ্নের মৃত্যুর বিষয়টি এখনও পর্যন্ত আমাদের কাছে সন্দেহজনক। এদিকে এ সম্পর্কিত খবরে কালের কণ্ঠে লেখা হয়েছে, নওগাঁও র্যাব হেফাজতে আটক নারীর অসুস্থ হওয়া ও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুর ঘটনার তদন্ত চলছে। বাংলাদেশে খুব শীঘ্রই গণ অভ্যুত্থান হবে, একথা বলেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ। রাজনীতি বিষয়ক এ খবরে বাংলাদেশ প্রতিদিন লিখেছে, বাংলাদেশে খুব শীঘ্রই গণ অভ্যুত্থান হবে এমন মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডক্টর খন্দকার মোশাররফ হোসেন। তিনি বলেন, সরকারকে হটাতে হলে একটি গণ অভ্যুত্থান প্রয়োজন আছে। খন্দকার মোশাররফ বলেন, এই সরকার দেশের কোনো কিছুই মেরামত করতে পারবে না। গণতন্ত্র যারা হত্যা করেছে তারা গণতন্ত্র ফিরিয়ে দিতে পারে না। অর্থনীতিকে যারা হত্যা করেছে তারা কখনো অর্থনীতি মেরামত করতে পারবে না। এবার ভারতের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। জয় শ্রীরাম না বলায় ইমামকে মারধরের অভিযোগ অজ্ঞান করে দাঁড়িয়েও কাটল বর্বরের দল। সংবাদ প্রতিদিনের এ খবরে লেখা হয়েছে, মহারাষ্ট্রে জয় শ্রীরাম স্লোগান দিতে অস্বীকার করায় মসজিদের এক ইমামকে মারধরের অভিযোগ উঠল উগ্র হিন্দুত্ববাদীদের বিরুদ্ধে। এমনকি ওই ইমামকে অজ্ঞান করে তাঁর দাড়ি কেটে নেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একাধিক ধারায় মামলাও করা হয়েছে। ঘটনায় সরব হয়েছে রাজ্যের বিরোধী দলগুলো। পুলিশ সূত্র জানিয়েছে, ঘটনাটি মহারাষ্ট্রের আনোয়া গ্রামের এক মসজিদের। সে সময় ধর্মস্থানে নিজের ঘরে বসে কোরআন পাঠ করছিলেন ইমাম জাকির সাইদ খাজা। তিনি জানিয়েছেন, রোববার সন্ধ্যা 7:30 নাগাদ একদল দুষ্কৃতী মসজিদে ঢুকে পড়ে। তাদের মুখে কাপড় বাঁধা ছিল, তারা ইমামকে জয় শ্রীরাম স্লোগান দিতে বলে। ইমাম তা অস্বীকার করায় তিন ব্যক্তি জাকির সাইদ খাজাকে জোর করে মসজিদের বাইরে নিয়ে যায় এবং মারধর করে। ইমাম দাবি করেন, এরপর রাসায়নিক মাখানো কাপড় ব্যবহার করে তাঁকে অজ্ঞান করে ফেলে দুষ্কৃতীরা। জ্ঞান ফেরার পর তিনি বুঝতে পারেন তার দাড়ি কেটে ফেলা হয়েছে। ধর্মের নামে রাজনীতি কি সংবিধান লঙ্ঘন নয়? মুসলিম সংরক্ষণ ইস্যুতে শাহকে তোপ সিব্বলের সংবাদ প্রতিদিনের এক শিরোনামের খবরে লেখা হয়েছে, ধর্মের ভিত্তিতে সংরক্ষণ করার বিষয়টি আসলে সংবিধান বিরোধী, এমনটাই দাবি করেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এবার সেই মন্তব্যে রেশ টেনেই তাঁকে বিঁধলেন রাজ্যসভার সাংসদ কপিল সিব্বল। প্রাক্তন কংগ্রেস নেতার প্রশ্ন, ধর্মকে ব্যবহার করে রাজনীতি করাটা কি সংবিধান বিরোধী নয়? প্রসঙ্গত, কয়েকদিন আগেই কর্ণাটকে মুসলিমদের জন্য সংরক্ষণ প্রত্যাহার করে বিজেপি সরকার। স্মৃতি বিজড়িত সরকারি বাংলো ছেড়ে দেবেন, পাল্টা চিঠি দিয়ে জানালেন রাহুল গান্ধী। বিভিন্ন দৈনিকে প্রকাশিত এই খবরটিতে লেখা হয়েছে, সাংসদ পদ খারিজের পরই সরকারি বাংলো ছেড়ে দেওয়ার নোটিশ পান রাহুল গান্ধী। এবার তারই উত্তর দিয়ে কংগ্রেস নেতা জানিয়ে দিলেন, নির্দেশ মেনেই বাংলো খালি করে দেবেন তিনি। সঙ্গে এও উল্লেখ করেছেন, এই বাংলোর আনাচে কানাচে তাঁর অনেক আনন্দের স্মৃতি জড়িয়ে রয়েছে। 2004 সাল থেকে লোকসভার সাংসদ রাহুল গান্ধী। সেই সূত্রেই 2005 সাল থেকে 12 তুঘলক রোডে তাঁর জন্য সরকারি বাংলো বরাদ্দ করা হয়েছিল। তবে মানহানির মামলায় সাজা পেয়ে সাংসদ পদ হারানোয় এবার সেই বাংলো থেকেই বেরিয়ে যেতে হবে সোনিয়ার পুত্রকে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসরে এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
অনুষ্ঠান শুনছেন রেডিও তেহরান থেকে। এবারে রয়েছে সাপ্তাহিক আয়োজন প্রবাদ গল্প ও প্রবাদের গল্প।
গল্প ও প্রবাদের গল্প।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। ইরানের কালজয়ী গল্পের সমৃদ্ধ ভাণ্ডার গল্প ও প্রবাদের গল্প নিয়ে আজও আমরা হাজির হয়েছি। আজকের আসর উপস্থাপনায় রয়েছি আমি গাজী আব্দুর রশিদ
এবং আমি নাসির মাহমুদ।
আজ আমরা শুনব প্রাচীন একটি প্রবাদের গল্প। প্রবাদটি হল, মুখের আঘাত তলোয়ারের আঘাতের চেয়েও খারাপ। এই প্রবাদটি এসেছে এক শিকারীর কাহিনী থেকে। কাহিনীটা এরকম, এক শিকারী তার বন্দুক হাতে নিয়ে শিকারের সন্ধানে ঘোরাঘুরি করছিল। মোটামুটি দুটি খরগোশ সেদিন সে শিকার করে, সেজন্যে তার মন চাচ্ছিল না দ্রুত ঘরে ফিরে যেতে। ভাবল, এদিক ওদিক আরেকটু ঘুরে ফিরে দেখা যাক না, যদি মেষ জাতীয় একটু নাদুস নুদুস এবং মাংস বহুল কোনো শিকার পাওয়া যায় মন্দ কি।
শিকারী তাই পা টিপে টিপে জঙ্গলে প্রান্তরে সন্তর্পণে শিকারের সন্ধান করছিল। হঠাৎ করে তার নজর পড়ল একটি সিংহের উপর। ভয়ে তার পায়ে যেন পেরেক ঠুকল, মানে একেবারে নড়াচড়া বন্ধ হয়ে গেল, বন্দুকও পড়ে গেল হাত থেকে। সিংহ দুই পা সামনে এসে বলল, ভয় পেও না হে শিকারী, আমি তোমাকে শিকার করতে আসিনি, এসেছি তোমাকে একটা প্রস্তাব দিতে। প্রস্তাবটি হল, আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। কিন্তু কেন একটি সিংহ একজন মানুষের সঙ্গে বন্ধুত্ব করতে চায়, সেই গল্প শুনব মিউজিক বিরতির পর। আপনারা আমাদের সঙ্গে আছেন যথারীতি, এ প্রত্যাশা রইল।
বিরতির পর আপনাদের আবারও স্বাগত জানাই গল্প ও প্রবাদের গল্পের আজকের আসরে। বলছিলাম, সিংহ শিকারীর সঙ্গে বন্ধুত্ব করতে চেয়েছিল, কারণ সিংহ বলল তার একটি সন্তান আছে, অসুস্থ সে। বনের প্রবীণ প্রাণীরা তাকে পরামর্শ দিয়েছে তার সন্তানকে পাখির মাংস খাওয়াতে, তাহলেই নাকি সুস্থ হয়ে যাবে। এখন সিংহের তো বিশাল দেহ, বনের বিচিত্র প্রাণী সে শিকার করতে পারে নিমেষেই, কিন্তু অত বড় দেহ নিয়ে কি করে সে ছোট্ট পাখি শিকার করবে? পাখি তো একটু বাতাস টের পেলেই উড়ে চলে যায়,
সুতরাং সিংহ শিকারীকে বলল, তুমি একদিন একটা পাখি শিকার করে আমাকে এনে দাও। আমি তোমাকে কথা দিচ্ছি, তুমি যত খুশি নির্ভয়ে শিকার করে বেড়াও, আমি কখনোই তোমাকে আক্রমণ করব না।
শিকারী কেবল সিংহের আক্রমণ থেকে কি করে বাঁচা যায় সেই চিন্তাই করছিল। তাই সিংহের প্রস্তাব শুনে মনে মনে বলল, এই খুঁটি থেকে ওই খুঁটি পর্যন্ত যেতে পারলেই বিপদ কেটে গিয়ে পালাবার পথ সুগম হবে। কাজেই এগিয়ে যাও, এই মুহূর্তে আমাকে যেতে দিলেই হলো, হামলা না করলেই হলো। মানত করছি, যদি বেঁচে যাই তাহলে শিকার করা খরগোশ দুটো গরিবদের মাঝে বিলিয়ে দেব। এই রকম ভেবে চিনতে শিকারী সিংহকে বলল, ঠিক আছে, আমরা বন্ধুত্বই করব। কিন্তু মনে মনে বিশ্বাস করতে পারছিল না যে সিংহ সত্যি সত্যি তাকে আক্রমণ করবে না, তাই বন্দুকটা হাতে তুলে নিয়ে দৌড়ে পালায়। এমন জোরে দৌড় দেয় যে পারলে যেন আরো চারটি পা কারো কাছ থেকে হাওলাত করে। তারপরের ঘটনা শুনব খানিক মিউজিক বিরতির পর।
এই ঘটনার পরদিন থেকে লোকজন দেখতে পেল শিকারী প্রতিদিনই কোনো না কোনো জালে আটকা পড়া পাখি নিয়ে বনের দিকে যায়। মানুষজন রহস্য জানতে পেরে তাকে সিংহের বন্ধু উপাধি দেয়। সিংহ এবং শিকারের মধ্যে বন্ধুত্ব হয়ে গেল। সিংহ প্রতিদিন শিকারের কাছ থেকে একটি করে পাখি নিয়ে গিয়ে তার সন্তানকে খেতে দেয়। তারা পরস্পরে ঘণ্টার পর ঘণ্টা গল্পগুজব করে, তারপর যে যার জীবন জীবিকার সন্ধানে বের হয়ে যায়। একদিন শিকারী তার বন্ধু সিংহের সঙ্গে খাবার খেতে চাইল, তাই সে প্রতিদিনের মতো কেবল একটি পাখি না নিয়ে কিছু মাংসও কিনে নিয়ে গেল সিংহের জন্য। জঙ্গলের ভেতর আগুন জ্বালাল এবং তার নিজের জন্য কাবাব বানালো। পাকানো মাংস থেকে কিছুটা মাংস দিল সিংহকে। সিংহ অন্যান্য সিংহের মতোই পুরো মাংস একবারে মুখে দিল। খাবার সময় তার ঠোঁট মুখ দিয়ে ঝোল ঝরতে লাগলো।
শিকারী সিংহের খাবারের এই অবস্থা দেখে বলল, তুমি এভাবে খাচ্ছ কেন? সুন্দর করে খেতে পারো না? আস্তে আস্তে খাও, মুখ দিয়ে যাতে পানি ঝরে না পড়ে। অন্যান্য সিংহের মতো তুমিও কি অভদ্র হয়ে গেছ? সিংহ শিকারীর কথা শুনে মুখে দেওয়া অর্ধ খাওয়া মাংস ছুঁড়ে মারল শিকারীর সামনে। তারপর শিকারীকে বলল, তোমার বন্দুক হাতে নাও, বাঁট দিয়ে আমার মাথায় জোরে বাড়ি মারো। শিকারী বলল, কেন, আমরা না পরস্পরের বন্ধু? সিংহ বলল, বন্ধুত্ব এখন থেকে আর নেই। তুমি হয় বাঁট দিয়ে আমার মাথায় প্রচণ্ড আঘাত করো এবং ছয় মাস পর ফিরে এসো, না হয় মৃত্যুর জন্য প্রস্তুত হও। সিংহের কথা শুনে শিকারী কি করল তা শুনব মিউজিক বিরতির পর। সঙ্গেই আছেন এই প্রত্যাশা রইল।
শিকারী বেচারা কি আর করবে, উঠে দাঁড়ালো এবং বন্দুকের বাঁট দিয়ে সিংহের কথা মতো ভীষণ আঘাত করল তার মাথায়। সিংহের মাথা ফেটে গেল এবং রক্ত বেরিয়ে গড়াতে লাগল। শিকারী সিংহের মাথা থেকে রক্তক্ষরণ দেখে ভীষণ কষ্ট পেল এবং ভয়ও পেল। সে দ্রুত বন থেকে বেরিয়ে গেল এবং আর সেখানে পা রাখল না। এরপর বেশ কিছুদিন, সপ্তাহ, মাস কেটে গেল। শিকারী চেষ্টা করল সিংহের সঙ্গে তার বন্ধুত্বের কথা ভুলে যেতে, কিন্তু ছয় মাস পর মনে হল সিংহের জন্য বরং তার মন কাঁপছে। সুতরাং বন্দুকটা আবার কাঁধে নিয়ে জঙ্গলের দিকে গেল এবং সিংহের দেখা পেল। আস্তে আস্তে পা ফেলে শিকারী সিংহের কাছে গেল। শিকারী জানত না কেন সে তাকে ছয় মাস পর যেতে বলেছিল, সেজন্য জানত না এখনো কি সিংহের সঙ্গে তার
বন্ধুত্ব আছে নাকি নেই।
সিংহ শিকারীকে দেখে সামনে এগিয়ে গেল এবং বলল, আমার মাথায় দেখো তো গভীর সেই ক্ষতচিহ্ন এখনো আছে কিনা। শিকারী ভালোভাবে দেখে বলল, না আলহামদুলিল্লাহ, যখন ভালো হয়ে গেছে। সিংহ বলল, হ্যাঁ ওই গভীর ক্ষতটা ভালো হয়ে গেছে, কিন্তু মুখের কথার জখমটা এখনো ভালো হয়নি। তোমার উপর আক্রমণ করার আগে ভাগে এখান থেকে পালাও এবং আর কখনো এখানে পা রাখবে না। শিকারী সেই যে গেল আর জঙ্গলে গেল না। সেই থেকে কেউ যখন কাউকে বলতে চায় যে তোমার রুক্ষ ভাষা কিংবা তাচ্ছিল্যপূর্ণ কথা বন্ধ করো, কেননা ওই ভাষা তরবারের আঘাতের চেয়েও দুঃসহ, তখন এই প্রবচনটি বলতে শুরু করে, মুখের ভাষা তলোয়ারের আঘাতের চেয়েও খারাপ। তো শ্রোতা বন্ধুরা, এই ছিল আজকের প্রবাদের গল্প। যারা সঙ্গ দিলেন সবাইকে অনেক অনেক ধন্যবাদ।
অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে বিদায় নেবার আগে আরও একটি খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরও একবার শুনিয়ে দিচ্ছি। ডেনমার্কে পবিত্র কোরআন অবমাননার নিন্দা জানালো ইরান। মানবাধিকারের কথিত রক্ষকরা রহস্যজনক নিরাপত্তা পালন করছে বলে মন্তব্য। ইহুদিবাদী ইসরায়েলে বিচার ব্যবস্থা সংস্কারের পরিকল্পনার বিরুদ্ধে বিক্ষোভ চলছে। বিল কয়েক সপ্তাহ পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেতানিয়াহুর। বাংলাদেশে বিএনপিকে সরকারের কুড়চালে নয় বরং নির্বাচন কমিশনের নিজস্ব সিদ্ধান্তে বৈঠক ডাকা হয়েছিল বলে সিইসির মন্তব্য। ভারতের মহারাষ্ট্রে মসজিদের ইমামকে মারধর করেছে উগ্র হিন্দুত্ববাদীরা। তাকে হিন্দুদের একটি স্লোগান বলতে বাধ্য করার অভিযোগ। এবার আরও একটি খবর। মার্কিন যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি প্রাথমিক বিদ্যালয়ে 28 বছর বয়স্ক অড্রি হেল নামে এক তরুণীর এলোপাথালি গুলিতে 3 শিশুসহ 6 জন নিহত হয়েছেন। পরে পুলিশের গুলিতে ওই তরুণীও প্রাণ হারান। স্থানীয় সময় সোমবার সকাল 10:15 দিকে টেনেসি অঙ্গরাজ্যের রাজধানী ন্যাশভিলের দ্য কভেন্যান্ট স্কুলে ওই হামলা হয়। হামলাকারী তরুণী স্কুলটির সাবেক শিক্ষার্থী। কর্তৃপক্ষ জানিয়েছে স্কুলটি একটি প্রাইভেট খ্রিস্টান স্কুল যেখানে 6 শ্রেণী পর্যন্ত পড়ানো হতো। শ্রোতা বন্ধুরা, আমাদের নির্ধারিত সময় শেষ হয়ে আসায় রেডিও তেহরান থেকে আমি রেজওয়ান হোসেন এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ। Thank you.